ওয়াশিংটন। শুরু হলো বাংলা অনুষ্ঠান।
ওয়াশিংটনে এখন বেলা ১১টা, বাংলাদেশে রাত ১০টা এবং ভারতে রাত ৯:৩০। আমি সঞ্জানা ফিরোজ সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের বাংলা অনুষ্ঠান শুরু করছি। আজ আন্তর্জাতিক নারী দিবস এবং সেই উপলক্ষে আমাদের অনুষ্ঠানে থাকছে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার বক্তব্য সহ রিপোর্ট।
সমাজকে উন্নত করতে হলে নারী পুরুষ সবাইকেই সমানভাবে সুযোগ করে দিতে হবে।
এছাড়াও কলকাতায় পালিত আন্তর্জাতিক নারী দিবস নিয়ে রিপোর্ট।
ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক মহিলার কাছে মাথা নত করে প্রণাম করছেন, টুইটারে সেই ভিডিওটা উনি নিজেই আপলোড করেছেন।
এছাড়াও আজ রয়েছে আমাদের নিয়মিত পরিবেশনা নারীকণ্ঠ। তবে প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদের সেলিম হোসেন সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা দিয়ে। নারীর উপর নির্যাতন এবং বৈষম্য দূর করার আহ্বানের মধ্য দিয়ে নানা আনুষ্ঠানিকতায় যথাযোগ্য মর্যাদায় বিশ্বব্যাপী আজ পালিত হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস। যুক্তরাষ্ট্র, ইউরোপ, এশিয়া সহ বিশ্বের সর্বত্রই দিবসটি উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় শত শত নারী গোলাপি ও বেগুনি রঙের পোশাক পরে রাজপথে মিছিল করে প্রেসিডেন্ট রড্রিগো দুতের্তের মাদক পাচারকারী দমনের নামে 4,000 মানুষ হত্যার প্রতিবাদ জানিয়েছেন। দক্ষিণ কোরিয়ার সৌলে নারীরা কর্মক্ষেত্রে যৌন হয়রানি বন্ধের লক্ষ্যে আমেরিকার আন্দোলন মিঠুর সমর্থনে মিছিল করেছেন। নারী পুরুষ বৈষম্য কমানোর দাবিতে স্পেনে ফেমিনিস্ট স্ট্রাইক নামে নারীরা আজ কর্মক্ষেত্র থেকে ওয়াকআউট করবার পরিকল্পনা নিয়েছেন। ভারতের নয়াদিল্লিতে ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদে এবং নারীর প্রতি অবিচার ও বৈষম্য দূরীকরণে রাজপথে নেমেছেন হাজার হাজার নারী। মিয়ানমারে অং সান সু চি নারীদেরকে শান্তিপূর্ণ গণতন্ত্র গড়তে রাজনীতি এবং অর্থনীতি এবং সমাজের বিভিন্ন স্তরে নারীর অংশগ্রহণ বাড়ানোর ডাক দিয়েছে। আফগানিস্তানে নারীরা কাবুলের রাজপথে বড় সমাবেশ করেছেন নারী শিক্ষা ও সমাজে নারী অধিকার প্রতিষ্ঠার দাবিতে। এছাড়া চীন, জাপান সহ বিশ্বের সর্বত্র নারী অধিকার বৃদ্ধির দাবিতে নারী দিবসে অনুষ্ঠিত হয়েছে নানা অনুষ্ঠান। বাংলাদেশেও পালিত হয়েছে নারী দিবস। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমাজের উন্নয়নে নারীর মেধা কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন। ঢাকা থেকে বিস্তারিত জানাচ্ছেন জহুরুল আলম।
বৃহস্পতিবার ঢাকায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এমন আহ্বান জানিয়ে বলেন, সমাজকে এগিয়ে নিতে নারী পুরুষ সবাইকে কর্মক্ষেত্রে সমান সুযোগ দিতে হবে। তিনি বলেন,
সমাজকে উন্নত করতে হলে নারী পুরুষ সবাইকেই সমানভাবে সুযোগ করে দিতে হবে এবং সেভাবেই নারীদের কর্মসংস্থান ব্যবস্থাও করতে হবে এবং কর্মক্ষেত্রে তাদের যে শক্তি মেধা সেটাও যাতে কাজে লাগে তার ব্যবস্থাটাও করতে হবে।
শেখ হাসিনা বলেন, দেশের অর্ধেক জনসংখ্যাই নারী, তাই দেশকে গড়তে হলে নারী পুরুষ সবাইকে সমান অধিকার দিতে হবে। তিনি বলেন, তার সরকার নারীর ক্ষমতায়নের জন্য কাজ করছে এবং তাতে সফলতা অর্জিত হচ্ছে। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ঢাকা সহ সারা দেশে সরকারি এবং বেসরকারি পর্যায়ে বিভিন্ন সংগঠন, সভা, সমাবেশ, শোভাযাত্রা, আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ক্রিকেট ম্যাচের আয়োজন করেছিল। সকল অনুষ্ঠানে নারীরা তাদের সম অধিকার এবং তাদের উপর চালানো সহিংসতা বন্ধের দাবিতে সোচ্চার ছিলেন। জহুরুল আলম, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
ইস্পাত এবং অ্যালুমিনিয়াম আমদানির উপর শুল্ক আরোপের প্রস্তাবে আজ আনুষ্ঠানিকভাবে আইন হিসেবে স্বাক্ষর করছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে কিছু সংস্কার করে যুক্তরাষ্ট্রের কয়েকজন ঘনিষ্ঠ বাণিজ্য অংশীদারকে সাময়িকভাবে শুল্কের বাইরে রাখা হচ্ছে। হোয়াইট হাউস সূত্র জানিয়েছে, মেক্সিকো এবং কানাডা 30 দিনের জন্য এই শুল্কের বাইরে থাকবে। টুইটারে বৃহস্পতিবার প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, আমাদেরকে আমাদের ইস্পাত এবং অ্যালুমিনিয়াম শিল্প গড়ে তুলতে হবে, পাশাপাশি আমাদের বাণিজ্য অংশীদারদেরও স্বার্থ বিবেচনা করতে হবে এবং বাণিজ্য ও সেনা সহযোগিতা সম্পর্ক বজায় রাখতে হবে। যুক্তরাষ্ট্রের এক শীর্ষ কর্মকর্তার বরাত দিয়ে রয়টার জানিয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প আজ ওই আইনে স্বাক্ষর করলে দু সপ্তাহের মধ্যে শুল্ক আরোপের বিষয়টি কার্যকর করা হবে। ওদিকে বুধবার প্রতিনিধি পরিষদে বেশ কয়েকজন সদস্য প্রেসিডেন্টের কাছে পাঠানো এক চিঠিতে শুল্ক আরোপের বিষয়ে নেতিবাচক প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। চিঠিতে বলেছেন, শুল্ক আরোপের মধ্যে দিয়ে যুক্তরাষ্ট্রের বাণিজ্যকে প্রতিযোগিতার বাজার থেকে দুর্বল করে দেওয়া হচ্ছে। ব্রিটেনে অজ্ঞাত কারণে অসুস্থ হয়ে পড়া সাবেক রুশ গোয়েন্দা স্ক্রিপালের অসুস্থ হওয়া নিয়ে চলছে নানা ধরনের তদন্ত। ব্রিটিশ পুলিশ ধারণা করছে, সার্গাই স্ক্রিপাল এবং তার 33 বছর বয়সী কন্যা ইউলিয়া স্ক্রিপালকে রবিবার নার্ভ এজেন্ট দিয়ে স্যালিসবারের একটি শপিং মলে হামলা করা হয়। ব্রিটিশ হাসপাতালে চিকিৎসাধীন দুজনেরই অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বিষয়টি দ্রুত খোঁজ খবর করবার নির্দেশ দিয়েছেন। বলেছেন, এর পেছনে ক্রেমলিনের কোনো সম্পৃক্ততা পাওয়া গেলে রাশিয়ার উপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করা হবে। জবাবে লন্ডনে রুশ দূতাবাসের মুখপাত্র মারিয়া জাকারোভা অসন্তোষ প্রকাশ করে বলেছেন, এ বিষয়ে রাশিয়ার নাম এনে তাদেরকে খাটো করা হচ্ছে। কারাবন্দী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন হবে কি না তা জানা যাবে আগামী রোববার। জিয়া এতিমখানা দুর্নীতি মামলায় খালেদা জিয়া এক মাস যাবৎ কারাগারে রয়েছেন। বিস্তারিত জানাচ্ছেন ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরী।
15 দিন আগে জামিনের আর্জি জানিয়ে খালেদা জিয়া আবেদন করেছিলেন। বিচারপতি এনায়েতুর রহিম ও বিচারপতি শহীদুল করিমের হাইকোর্ট বেঞ্চ নিম্ন আদালত থেকে নথি আসা সাপেক্ষে জামিন প্রশ্নে আদেশ দেওয়ার কথা জানান। বৃহস্পতিবার খালেদার আইনজীবীরা আদালতে দৃষ্টি আকর্ষণ করে বলেন, নির্দিষ্ট সময়সীমা শেষ হয়ে গেছে। তখন আদালতের তরফে বলা হয় রোববার এ বিষয়ে আদেশ দেওয়া হবে। ওদিকে খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির অবস্থান কর্মসূচি পণ্ড করে দিয়েছে পুলিশ। জাতীয় প্রেসক্লাবের সামনে কর্মসূচি চলাকালে সাদা পোশাকে একদল পুলিশ হামলা চালায়। দেশের বিভিন্ন স্থানে পুলিশ অবস্থান কর্মসূচিতে বাধা দিয়েছে। খালেদা জিয়া কারাগারে যাওয়ার পর গত এক মাসে বিএনপি 8 ধরনের কর্মসূচি দিয়েছে। ঢাকায় সমাবেশ করার জন্য 3 দফা স্থান বরাদ্দ চেয়ে অনুমতি পায়নি দলটি। ঢাকার বাইরের অবস্থাও একই। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে।
গত বছর আগস্ট মাসে মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের উপর জাতিগত নিধন শুরু করবার পর থেকে যে সকল রোহিঙ্গা শিশু বাংলাদেশে পালিয়ে এসেছে তাদের মধ্যে বাবা মা দুজনকেই হারিয়েছে এমন এতিম শিশুর সংখ্যা 7,700। এ বিষয়ে জহুরুল আলমের রিপোর্ট।
আসিয়ান পার্লামেন্টারিয়ান ফর হিউম্যান রাইটস APHR কর্তৃক বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের উপর গত 21 থেকে 24 জানুয়ারি চালানো জরিপের ভিত্তিতে তৈরি করা এক প্রতিবেদনে এমন তথ্য তুলে ধরা হয়েছে। প্রতিবেদনে জানানো হয়েছে, বাংলাদেশে পালিয়ে আসা 36,300 জন রোহিঙ্গা শিশু বাবা মায়ের কমপক্ষে একজনকে হারিয়েছে। এদিকে ঢাকায় বৃহস্পতিবার গণমাধ্যমের খবরে বলা হয়েছে, মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের উপর নির্যাতন দমনে তেমন পদক্ষেপ না নেয় দেশটির স্টেট কাউন্সিলর আং সান সুচিকে দেয়া সম্মানসূচক এলি ওয়াইজেল মানবাধিকার পদক প্রত্যাহার করেছে যুক্তরাষ্ট্রের হলোকাস্ট মেমোরিয়াল মিউজিয়াম। সুচিকে 2012 সালে দ্বিতীয় ব্যক্তি হিসেবে এই পদকটি দেয়া হয়েছিল। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
ভারতের কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা বোর্ড অর্থাৎ সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনকে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে সর্বভারতীয় পরীক্ষায় নাম নথিভুক্ত করবার জন্য ইউনিক আইডেন্টিফিকেশন নাম্বার অর্থাৎ কার্ডকে বাধ্যতামূলক করা চলবে না। জানাচ্ছেন পরমাশিস ঘোষ রায়।
সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি দীপক মিশ্র নেতৃত্বাধীন 5 সদস্যের সাংবিধানিক বেঞ্চ এই নির্দেশ দিয়েছে যে CBSE-র ওয়েবসাইটে ওই তথ্য আপলোড করতে হবে। এর আগে আধার নিয়ামক সংস্থা দ্য ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া UIDAI সুপ্রিম কোর্টকে জানায়, এবছর NEET-তে নাম নথিভুক্ত করার জন্য CBSE-কে আধার কার্ড বাধ্যতামূলক করতে বলা হয়নি। অ্যাটর্নি জেনারেল KK বেণুগোপাল বলেছেন, UIDAI জানিয়েছে জম্মু কাশ্মীর, মেঘালয়, অসমের মতো রাজ্যগুলিতে পরীক্ষায় ছাত্রছাত্রীদের নাম নথিভুক্ত করার জন্য পাসপোর্ট, ভোটার কার্ড ও রেশন কার্ড ব্যবহার করতে পারবে CBSE। এই বক্তব্য শুনে সর্বভারতীয় পরীক্ষায় আধার বাধ্যতামূলক না করার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
আফ্রিকায় সফররত যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন হাইতি সহ আফ্রিকার কয়েকটি দেশ নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের পর আফ্রিকান দেশগুলোর মধ্যে সৃষ্ট অসন্তোষের জবাবে বলেছেন, যুক্তরাষ্ট্র আফ্রিকার শক্তিশালী বন্ধু এবং তাদের প্রতি সহযোগিতা নিয়েই কাজ করবে এবং ভবিষ্যতেও করবে। আদ্দিস আবাবায় আফ্রিকান ইউনিয়ন কমিশনের চেয়ারপারসন মৌসা ফাকির সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে টিলারসন এসব কথা বলেন। টিলারসন বলেন, আফ্রিকার প্রতি যুক্তরাষ্ট্রের সহযোগিতার মনোভাব অত্যন্ত স্পষ্টভাবেই বর্ণনা করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার লেখা বার্তায়। আফ্রিকান ইউনিয়নের প্রতি প্রেসিডেন্ট ট্রাম্প একটি ব্যক্তিগত চিঠি দিয়েছেন। উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে কি আলোচনা হয়েছে তা নিয়ে কথা বলতে দক্ষিণ কোরিয়ার একটি প্রতিনিধি দল যুক্তরাষ্ট্রে আসছেন। দক্ষিণ কোরিয়ার জাতীয় নিরাপত্তা বিভাগের প্রধান চাং ইউ ইয়ং তার দল নিয়ে ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা হয়েছেন। গত সপ্তাহে উত্তর কোরিয়ায় গিয়ে কি আলাপ হয়েছে তা নিয়ে তিনি কথা বলবেন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন এবং যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা HR ম্যাকমাস্টারের সঙ্গে। জাতিসংঘ এবং আন্তর্জাতিক রেড ক্রস বলেছে সিরিয়ার সংঘাত বিধ্বস্ত ঘোতা অঞ্চলে নিরাপত্তার অভাবে মানবিক সহায়তা দেওয়া সম্ভব হচ্ছে না। জাতিসংঘের মানবিক সহায়তা বিভাগের মুখপাত্র লিন্ডা টম বলেন, ঘোতায় হাজার হাজার অসামরিক মানুষ চরম দুরবস্থায় সময় পার করছে, সেখানে অস্ত্রবিরতির সুযোগে ত্রাণ চিকিৎসা দিতে গিয়ে তারা বাধার সম্মুখীন হয়েছে। উত্তর পূর্ব আফগানিস্তানের কুনার প্রদেশে একটি পাকিস্তানি তালিবান আত্মঘাতী বোমা হামলার প্রশিক্ষণ কেন্দ্রে সম্ভাব্য আমেরিকান বিমান হামলায় অন্তত 20 জন নিহত হয়েছে। এই ছিল বিশ্ব সংবাদে আজকের খবরগুলো।
ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটারে এবং 1575 কিলোহার্টজে। আজ আন্তর্জাতিক নারী দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বৃহস্পতিবার যথাযথভাবে পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস। এই সম্পর্কে ঢাকা থেকে বিস্তারিত জানিয়েছেন সংবাদদাতা জহুরুল আলম।
এবছর দিবসটির প্রতিপাদ্য বিষয় ছিল সময় এখন নারীর, উন্নয়নে তাদের বদলে যাচ্ছে গ্রাম শহরে কর্মধারা। নারী অধিকার নিয়ে কাজ করা বিভিন্ন সংগঠনের দেয়া তথ্য মতে বাংলাদেশে নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে অনেকটা অগ্রগতি হলেও এখনও দেশের নারীদের এক বিশাল অংশ অবহেলিত, নির্যাতিত এবং সহিংসতা ও বাল্যবিবাহের শিকার। তাদের মতে সকল ক্ষেত্রে পুরুষ এবং নারীর সম অধিকারের কথা বলা হলেও বাস্তবে তার প্রতিফলন নাই। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এ সকল বিষয় নিয়ে ভয়েস অফ আমেরিকার সাথে কথা বলেছেন বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আয়েশা খানম। তিনি বলেন,
সব সমাজে কিছু না কিছু নারীর প্রতি সহিংসতা ছিল, কিন্তু একবিংশ শতাব্দীতেও মানে পৃথিবীর বেশ কিছু দেশে এবং আমাদের বাংলাদেশে যে সহিংসতাটা হচ্ছে, এটা পরিবারে হয়, পরিবারের ভেতরে হয়, সেখানে বিবাহিত অবিবাহিত মানে কন্যা সকলের উপরে হয়, এবং বাংলাদেশে ঘরের বাইরে কর্মক্ষেত্রে অফিসে আদালতে যানবাহনে সর্বত্রই নারীর প্রতি সহিংস আচরণ হচ্ছে, কন্যাদের প্রতি হচ্ছে, মানে তাকে মানে দৈহিকভাবে পিটিয়ে হত্যা করা হচ্ছে, যৌতুকের জন্য হত্যা করা হচ্ছে, এসিড নিক্ষেপ হতো, সেটা কিছুটা কমেছে, কিন্তু এখন যেটা সেটা হচ্ছে ধর্ষণ। 2017 সালে আমাদের মহিলা পরিষদের যে হিসাব, আমরা সবসময় 14টা পত্রিকা এবং আমাদের বাস্তব কাজের যে তত্ত্বগুলো আছে, মানে 1000-এর মতো শুধু এক বৎসরে ধর্ষণের শিকার এবং ধর্ষণের পরে মেরে ফেলছে, সেটা আরেকটা ভয়াবহ ঘটনা। গণধর্ষণের মাত্রা বেড়েছে রাস্তায় ঘাটে, যানবাহনে মানে বাসে, যে কোনো যানবাহনে আজকে নারীরা নিরাপদ না। একদিকে আমরা বাংলাদেশে নারীর এত উন্নয়নের চিত্র দেখছি এবং প্রকৃত অর্থে নারীর অগ্রযাত্রা আছে, তার অনেক অগ্রগতি আছে, সে নিজে সেই দায়িত্ব পালন করছে, অনেক সাফল্য অর্জন আছে। অন্যদিকে আমরা দেখি একটি বিপরীত চিত্র, যে নারীর উপরে এই নানা ধরনের সহিংস আচরণ হচ্ছে, ধর্ষণ একটা ভয়াবহ মাত্রায় হচ্ছে এবং পাশবিক পদ্ধতিতে নারীকে মেরে ফেলা হচ্ছে। সেগুলার হিসাব 2012 থেকে 2017 পর্যন্ত আছে, যে ধর্ষণ, ধর্ষণের পর হত্যা এমন ভাবে বেড়েছে এবং তার মাত্রা এত ভয়াবহ যে এটা উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে নারী কর্মী হিসাবে। এখন আমরা 8ই মার্চ পালন করছি, একদিকে আমাদের অর্জন সাফল্য, এটা যেমন রক্ষার শপথ দিব, কোন জায়গায় কেন হচ্ছে এবং এ হওয়ার কারণটা হচ্ছে যে নারীর প্রতি যে দৃষ্টিভঙ্গি, তার প্রতি যে একটা পিতৃতান্ত্রিক দৃষ্টিভঙ্গি, আইন অনেক কিছু পরিবর্তন হয়েছে, তবুও এখনো যে আমরা যেটা বলি যে নারীকে ছোট মনে করা হয়, হেয় মনে করা হয় এবং তার পূর্ণ ব্যক্তি সত্তার স্বীকৃতি দেয় না, এই যে সমাজের একটা দৃষ্টিভঙ্গি, এইটাই কিন্তু মূল কারণ এই নারীর প্রতি সহিংস আচরণের। এবং এখন নারীরা কাজ করছে, বাইরে যাচ্ছে, প্রতিযোগিতায় দাঁড়াচ্ছে, এই মানে এক ধরনের বলবো যে প্রতিহিংসা পরায়ণতা নারীকে ঘরের ভিতরে ঢুকিয়ে দেওয়ার জন্য নানা ভাবে এই নিষ্ঠুর আচরণ চলছে। এখন এই সমস্ত অগ্রগতি, অর্থনৈতিক সুযোগ, নারীর ক্ষমতায়ন, এই সবকিছুকে যদি আমরা অগ্রসর করতে চাই এবং নারী যেটা রোকেয়া সুফিয়া কামালরা আমাদের দেশের শতাব্দী ধরে যে মানে অধিকার আদায়ের সংগ্রাম চলছে, শত সহস্র শত কোটি নারী আজকে জীবনের বিভিন্ন ক্ষেত্রে আসছে, তাদের এই পথটাকে সুগম করা, জীবনের নিরাপত্তা আজকে একটা বড় ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।
আয়েশা খানম বলেন, নারীর অধিকার নিশ্চিত করতে হলে পরিবার, সমাজ এবং সরকারকে এগিয়ে আসতে হবে। তিনি বলেন,
যেটা করতে হবে সেটা হচ্ছে পরিবারের শিক্ষা, সেই পরিবারের সকলকেই এই যে নারী একজন মানুষ এইটা স্বীকার করতে হবে, মানে মানে প্রতিষ্ঠানগুলোতে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে এই নারীর প্রতি সহনশীল দৃষ্টিভঙ্গি মানবিক দৃষ্টিভঙ্গির শিক্ষার ব্যবস্থা করতে হবে। আইন যতগুলো হয়েছে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়, আইন ও মানে বিচার সংসদ বিষয়ক মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ প্রশাসন এবং নারী আন্দোলন, সামাজিক আন্দোলন, আমাদের প্রত্যেকে ব্যক্তির ভূমিকা বাড়াইতে হবে, প্রতিষ্ঠানের ভূমিকা বাড়াইতে হবে, আমাদের দায়বদ্ধতা বাড়াতে হবে এবং সমাজের ভেতরে নারীর প্রতি একটা মানবিক দৃষ্টিভঙ্গি সম্পন্ন একটা সংস্কৃতি গড়ে তুলতে হবে। শিক্ষার মাধ্যমে, সাংস্কৃতিক চেতনা বিকাশের মাধ্যমে, সচেতনতা বৃদ্ধির মাধ্যমে এবং প্রতিষ্ঠানগুলোকে এবং রাষ্ট্রকে সরকারকে একেবারে জিরো টলারেন্স, যেমন আমরা সন্ত্রাসী কর্মতৎপরতার প্রতি, যে কোনো ধরনের সন্ত্রাস, ধর্মীয় উগ্র জঙ্গিবাদের প্রতি আমরা জিরো টলারেন্স নীতি নিয়েছি, বাংলাদেশে যে ক্রমবর্ধমান নারীর প্রতি সহিংস আচরণ সেটা বন্ধ করার জন্য আজকে রাষ্ট্র, পরিবার, সমাজ, ব্যক্তি, বিশেষ করে আমাদের পুরুষ সমাজ, নারীরা যাদের যেখানে দায়িত্ব পালন করেন একটা গুরুত্বপূর্ণ মানে পজিশনে, তাদেরকে এবং তরুণ সমাজকে আমাদের ওই মন মানবসিকতা করে তুলতে হবে। পরিবারে মা বাবারকে সেই শিক্ষা দিতে হবে, অভিভাবককে পুরুষ মানে সন্তানদের, আমাদের ছেলে সন্তানদের শিক্ষা প্রতিষ্ঠানে দিতে হবে। রাষ্ট্রে যেখানে যাবে রাজনৈতিক শক্তি, সাংস্কৃতিক শক্তি, যারাই আমরা দেশের সামাজিক বিকাশের জন্য, অগ্রগতির জন্য কাজ করছি, আমাদের এক বাক্যে যে কোনো প্রকার নারীর প্রতি সহিংসতা কোনো মতেই নয়, তার প্রতি নির্যাতন কোনো মতেই নয়, নারী ধর্ষণ একটি মানবিক অপরাধ, এটা হচ্ছে একটা যুদ্ধ অপরাধের মতো, তার বিরুদ্ধে আমাদের দাঁড়াতে হবে, এইভাবেই সম্ভব।
তিনি বলেন, নারীর ক্ষমতায়ন এবং সম অধিকারের জন্য চাই সরকার এবং রাজনীতিবিদ সহ সমাজের সর্বস্তরের মানুষের সদিচ্ছা। তিনি বলেন, নারীদেরও তাদের অধিকার আদায়ের জন্য সচেষ্ট হতে হবে এবং সোচ্চার হতে হবে। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
এবার শুনুন আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নাসরিন হুদা বিথির পাঠানো রিপোর্ট।
নারীরা মমতাময়ী, নারীরা কর্মঠ, নারীরা উদ্যমী, নারীরা পরিশ্রমী। আজকের নারী ঘরে বাইরে সমান পারদর্শী। পুরুষের পাশাপাশি নারীরা সমান তালে এগিয়ে যাচ্ছে বলে কম বলা হবে। একজন দিনমজুর নারী সংসারের কাজ শেষ করে রাস্তায় পুরুষের সাথে কাজ করছে, অথচ মজুরি পাচ্ছে পুরুষের চেয়ে অনেক কম।
আমাদের মূল্যটা যদি পুরা হইতো তাহলে আমরা সংসারটা একটু ভালো চলতো, আমরা কষ্টটা একটু দূর হইতো। গড়ে গেলে জামে লাগে করিয়া রান্তাই বার্তায় খাবাইতে বেচা খাইতে নিজেও খাইতে শৈলী যে আমরা দুর্বল, মানে জামার যে বেতন স্বামী তীর এই বেতন না, কম বেতনে কাজ করতেছি।
এই কাজ করি, মাইয়ের বিয়ে দেব, ভাত খামো, সংসার চালামো, ঘর ভাড়া দেব।
কাজ করতেছি তো আমরা মাটির কাজ করতেছি, মাটির কাজ করতে করে আমরা ফুলাহানে মানুষ করতেছি, সংসারে উন্নত উন্নত বেশি না, যা খাইতে যা কাজ করতে হয় তাই খাইতে হয়, ঘর বাড়িতে হয়।
আমরা যদি কোনো শিক্ষিত কর্মজীবী নারীকে দেখি, তারাও কিন্তু একই কাজ করছে, একদিকে ঘরে অন্যদিকে বাইরে সমান তালে কাজ করছে। আজকাল কর্মজীবী মহিলারা পুরুষের চেয়ে বেশি কাজ করছে, কোনো কোনো ক্ষেত্রে সমাজে নেতৃত্ব দিচ্ছে। ফরিদা ইয়াসমিন, যিনি মিডিয়া জগতে নারীর ক্ষমতায়নে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন, তিনি বলেন, চলার পথে কি কি চ্যালেঞ্জের মোকাবেলা করে সামনের দিকে এগিয়ে যেতে হয়।
আজ বিশ্ব নারী দিবস, এই নারী দিবসটি আসে কিন্তু নারীদের জন্য একটি হিসেব নিকেশের দিন, নারী কতটুকু পেলো, কতটুকু পেলো না, বা তার সামনে চ্যালেঞ্জগুলো কি এবং সেগুলো কিভাবে মোকাবেলা করবে। এই চ্যালেঞ্জগুলো অনেক, এই চ্যালেঞ্জ কিন্তু এই পরিবারের চ্যালেঞ্জ, সমাজের চ্যালেঞ্জ এবং নানাভাবে তাকে নারীকে চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়। প্রথম বলবো আমি তার পরিবার, পরিবারকে বোঝানো বা পরিবার তাকে সহযোগিতা করা, এবং এই সমাজ কিন্তু তাকে সহযোগিতা করতে হবে, এবং এই সরকার সবাইকে কিন্তু একটা নারীর এগিয়ে যাওয়ার জন্য বিভিন্ন স্তরে সহযোগিতা দরকার। এবং এই চ্যালেঞ্জ মোকাবেলার মূল কথা হচ্ছে যে যে নারী তাকে সাহসী হতে হবে, আত্মপ্রত্যয়ী হতে হবে, যে আমি পারি, পারবো এবং আমাকে এগিয়ে যেতে হবে। এই দৃঢ় বিশ্বাস যদি তার মধ্যে থাকে, তার আত্মবিশ্বাস থাকে, তিনি কিন্তু এগিয়ে যাবেন।
তিনি বললেন, নারী পুরুষের সম্মিলিত প্রচেষ্টায় সমাজকে এগিয়ে নিয়ে যেতে হবে।
এই পুরুষতান্ত্রিক সমাজের বেড়াজাল থেকে কিন্তু শুধু নারী বেরিয়ে আসছে তা না, এবং আমাদের পুরুষদের মানসিকতাও পরিবর্তন হচ্ছে, এবং পুরুষরাও এই মানসিকতা থেকে বেরিয়ে আসছে এবং নারীকে তার সহযোগিতা করছে আর কি, বিভিন্ন কাজে বিভিন্নভাবে, যে তারা উপলব্ধি করতে পেরেছে যে আজকের এই সমাজটি কিন্তু শুধু পুরুষের একার নয়, এই সমাজ নারী পুরুষ সবার, এবং এই সম্মিলিত নারী পুরুষের সম্মিলিত প্রচেষ্টায় এই সমাজকে এগিয়ে যেতে হবে।
আজকাল কর্মক্ষেত্রে অনেক নারীকে নানা প্রতিকূলতার সম্মুখীন হতে হয়, তা থেকে কিভাবে পরিত্রাণ পাওয়া যায় এসব ব্যাপারে তিনি বললেন।
নারীকে ঘর বাইর এবং সমাজ তার মানে সব কিছু তাকে সামলাতে হচ্ছে। আর একটা কথা আমি বলতে চাই যে এই সামলাতে গিয়ে নারীকে কিন্তু কঠোর পরিশ্রম করতে হচ্ছে। এই পরিশ্রমটা কিন্তু তার অনেক, সে যেমন ঘরে করছে সে বাইরে যে সে নারী তাকে সে কাজ করতে পারে এটা প্রমাণ করার জন্য তাকে কাজ করতে হচ্ছে, এবং পাশাপাশি তার যে সহকর্মী যে হয়তো পুরুষ তাকে তার সাথে তার প্রতিদ্বন্দ্বিতা করতে হচ্ছে তার কাজের ক্ষেত্রে প্রমোশনের ক্ষেত্রে সব ক্ষেত্রে। তাই বলবো যে নারী কিন্তু কোনো অংশেই কম নয়, সে সমান তালে পারে এবং কিছুটা পুরুষের চেয়ে বেশিই পারে।
ফরিদা ইয়াসমিন বললেন, মানসিকতার পরিবর্তন হচ্ছে, ধাপে ধাপে আরও পরিবর্তন হবে।
আমি বলবো যে এখানে নারীকে সংগঠিত হতে হবে, নারীকে একতাবদ্ধ হতে হবে। আমি একা যে প্রতিবাদটুকু করব আর আমি যদি সংগঠিত উপায়ে প্রতিবাদ করি সেটি কিন্তু এক হবে না, রেজাল্ট এক হবে না। আমি একা হয়তো আমার কথা কেউ শুনবে না, কিন্তু ভয়েস যখন অনেক একসাথে হবে সেটা কিন্তু শুনতে বাধ্য। তো প্রথম কথা হলো নারী তাকে যে বাইরে কাজ করছেন তাকে যেমন নিজেকে সেভ করতে জানতে হবে সমস্ত কিছু থেকে। তার এই যে বললাম প্রথমে যে আত্মবিশ্বাস, তার সেই আত্মবিশ্বাসটুকু থাকতে হবে এবং যে সে পারে এই ধরনের কঠোর মনোভাব যদি তার থাকে, দৃঢ়তা থাকে, চরিত্রের দৃঢ়তা থাকে, তাহলে কিন্তু খুব বেশি মানুষ তাকে ঘাটাতে আসবে না। এবং যদি কখনো কোনো সমস্যা হয় সেটি কিন্তু সংগঠিত উপায়ে প্রতিবাদ করতে হবে।
একজন কর্মজীবী মাকে কিভাবে সামনে থেকে এগিয়ে যেতে হবে ফরিদা ইয়াসমিন তা বললেন।
এখন কিন্তু পরিস্থিতি অনেকটা বদলে গেছে। এখন স্বামীরা যেমন চায় যে তার স্ত্রী ইনকাম করুক এবং সামাজিক মর্যাদার বিষয়টাও তারা চিন্তা করে যে আমার স্ত্রী যদি এগিয়ে যায় আমার সামাজিক মর্যাদাটা একটু আফল্ড হবে, সে যে আমরা দুজনেই যদি একটা ভালো অবস্থানে যেতে পারি, কারণ এখন সব কিছুতেই প্রতিযোগিতার যুগ। ইভেন বলতে চায় যে ছেলে মেয়েরা যারা তারা কিন্তু চায় যে তাদের মায়েরা যে তার মায়ের একটা আইডেন্টিটি থাকুক, তার মার একটা সে বলতে পারবে যে আমার মা এই করে, এটা কিন্তু ছেলেমেয়েরাও চায় এবং ছেলেমেয়েরাও মাদেরকে এখন সহযোগিতা করে এবং স্বামীরাও কিন্তু তাদেরকে এগিয়ে দিচ্ছে। আমি বলবো যে এগিয়ে দিচ্ছে না তা না, এগিয়ে দিচ্ছে, তবে এটা পরিবর্তনে কিছুটা সময় লাগবে কারণ আমাদের আরও অনেক দূর যেতে হবে। এই পরিবর্তনটা হচ্ছে কিন্তু খুব আস্তে আস্তে হচ্ছে।
তিনি আরো বললেন, নারী মানে না নয়, আজ নারীরা সব প্রতিকূলতা পেরিয়ে তাদের দৃপ্ত পদচারণায় সমাজের বিভিন্ন ক্ষেত্রে নেতৃত্ব দিচ্ছে।
আমি সবসময় বলতে চাই যে পরিবার সবার আগে, পরিবারে যে সন্তানটি সেই সন্তানটিকে মানুষ করা, তাকে বড় করে তোলা, সেটার দায়িত্ব অনেক বেশি, সেই দায়িত্বটা তার থাকতে হবে এবং তারপরে সে বাড়ির কাজগুলো করবে, পরিবারকে সামলে নিয়ে তাকে করতে হবে।
আর তাই প্রয়োজন ফ্যামিলি সাপোর্ট, সোশ্যাল সাপোর্ট, ডিটারমিনেশন এবং কনফিডেন্স।
আজকে নারীরা কিন্তু প্রমাণ করেছে যে তারা পারে এবং আমি বলবো যে এই না, নারী মানে না নয় এই শব্দ থেকে কিন্তু অনেক সরে আসছে, আজকের পুরুষরা সরে আসছে এবং তারা দেখছে যে নারী যখন যেখানে যায় সেটা খুব সফলভাবেই করছে। এই যে নারী মানে না এই শব্দ আমরা শুনতে চাই না এবং নারী সবই পারে, পারবে।
আর তাহলেই নারীরা এগিয়ে যাবে, এগিয়ে যাবে বাংলাদেশ। নাসরিন হুদা বিথি, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
আজ বিশ্বজুড়ে পালিত হচ্ছে নারী দিবস। জাতি, ধর্ম, বর্ণ, ভাষা বা সামাজিক মাধ্যম অথবা অর্থনৈতিক বিভেদ ঘুঁচিয়ে নারীদের কৃতিত্ব তুলে ধরা হচ্ছে। বিংশ শতাব্দীতে উত্তর আমেরিকা থেকে শুরু করে সারা ইউরোপে শ্রমিক আন্দোলনের নানা কার্যক্রম থেকেই এর যাত্রা শুরু। ভয়েস অফ আমেরিকার রিপোর্ট থেকে বিস্তারিত শুনুন তাহিরা কিব্রিয়ার কাছে।
সামাজিক মাধ্যমে যে প্রচার শুরু হয়েছিল হ্যাশট্যাগ মিটু অ্যান্ড হ্যাশট্যাগ নো মোর এই স্লোগানই এবারের আন্তর্জাতিক নারী দিবসের মূল মন্ত্র। এখন এ বিষয় কেবলমাত্র হলিউডের চিন্তার বিষয় নয়। প্লাগড ইন টেলিভিশন অনুষ্ঠানের পরিচালিকা গ্রেটা ভ্যান সাস্টার্নকে দেয়া এক সাক্ষাৎকারে কংগ্রেস ওম্যান সুজান ব্রুকস বললেন, নারীদের যৌন হয়রানির বিষয় মোকাবেলায় আমেরিকার সরকারি পর্যায় থেকে বেসরকারি পর্যায়ে অনেক বেশি এগিয়ে। যুক্তরাষ্ট্র কংগ্রেসের এথিক্স কমিটির চেয়ারপারসন সুজান ব্রুকস বললেন,
Congress certainly, and as the chair of the House Ethics Committee, as you know, we are certainly dealing with that in Congress as well. But I'm really proud to be a part again of a bipartisan.
তিনি বললেন, আপনারা যেমনটি জানেন, প্রতিনিধি পরিষদের এথিক্স কমিটির চেয়ার হিসেবে এবং কংগ্রেসেও এ বিষয়টি আমরা দেখছি। এ নিয়ে আমরা অবশ্যই কাজ করছি, তবে দ্বিদলীয় যে প্রচেষ্টা সেখানে থাকতে পেরে আমি গর্বিত। কংগ্রেসের মহিলা ও পুরুষ সদস্যরা কাজে যথেষ্ট অগ্রগতি লাভ করেছেন, যাতে মানুষ এগিয়ে আসবে যৌন হয়রানি সম্পর্কে অভিযোগ করতে পারেন। আমেরিকায় সামাজিক মাধ্যমে যে আন্দোলন শুরু হয়েছিল সেটাই ভাইরাল আকারে প্রায় বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে, এমনকি পাকিস্তানেও। ভয়েস অফ আমেরিকার ইসলামাবাদ ব্যুরো প্রধান আয়শা তানজিম এ বিষয়ে পাকিস্তানে কি হচ্ছে তার উপরে নজর রাখছেন। তিনি বললেন,
When the Me Too movement started in US, you saw the repercussions of that in Pakistan and, you know, less so in Afghanistan.
তিনি বললেন, আমেরিকায় মি টু আন্দোলন যখন শুরু হয় তার আঁচ পাকিস্তানেও পড়েছে। পাকিস্তানি নারীরা তাদের মি টু অর্থাৎ একান্ত না বলা কথাগুলো সামাজিক মাধ্যমে প্রকাশ করতে শুরু করেছেন এবং তারা যেন এভাবেই হলিউডের সঙ্গে যোগাযোগ স্থাপন করে একই সুরে বলছেন, আমরাও একইভাবে ভুগছি। এ বিষয়টি আফগানিস্তানে তেমন একটা সোচ্চার নয়। সোশ্যাল মিডিয়া এ বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পার্টনার গ্লোবালের কমিসা ক্যামেরা বললেন, মহিলাদের অধিকারের লড়াইয়ের জন্য আমরা অনলাইনে গুরুত্বপূর্ণ কিছু টুলস প্রতিষ্ঠা করেছি। ১৯৭৫ সালে বেইজিংয়ে অনুষ্ঠিত জাতিসংঘের নারী বিষয়ক সম্মেলনে সেই সময়কার ফার্স্ট লেডি হিলারি ক্লিনটন এক বিশেষ বার্তা তুলে ধরেন। তিনি বললেন,
If there is one message that echoes forth from this conference, let it be that human rights are women's rights and women's rights are human rights once and for all.
তিনি বললেন, এই সম্মেলন থেকে যদি একটি বার্তা প্রতিধ্বনিত হয় তাহলে সেটা হবে মানবাধিকার নারীর অধিকার, নারীর অধিকার মানবাধিকার।
ভারতে কিভাবে পালিত হল আন্তর্জাতিক নারী দিবস তা জানতে কলকাতা সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়ের সঙ্গে ওয়াশিংটন স্টুডিও থেকে কথা বলেছেন তাহিদুল ইসলাম।
ভারতের নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস। সেক্ষেত্রে দিবসটি উপলক্ষে পশ্চিমবঙ্গে কী ধরনের কর্মসূচি ছিল তা জানতে আমরা এখন কথা বলছি কলকাতা সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়ের সঙ্গে। শুরুতেই যদি আপনি আমাদেরকে জানান যে পশ্চিমবঙ্গে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে কী কী কর্মসূচি পালিত হলো।
পশ্চিমবঙ্গে মূলত এই দিনটি পালন হয়েছে বিভিন্ন সরকারি এবং বেসরকারি স্তরে, বিভিন্ন কলেজে, যেমন হয়েছে বিশ্ববিদ্যালয়ে হয়েছে, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে হয়েছে, বিভিন্ন সমাজ সংগঠক, বিভিন্ন সংস্থা, ব্লক স্তরে, পৌর স্তরে, সাব ডিভিশন লেভেলে, রাজ্য স্তরে তো হয়েছে। তৃণমূল কংগ্রেসের মহিলা সেল আজকে কলকাতার একটা ঐতিহাসিক সমাবেশ করেছে যার মূল বক্তা ছিল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো সেই নারী দিবসের মঞ্চ থেকে তিনি আজকে যে কথাটা বলতে চেয়েছেন যে আজকের এই যে ঐতিহাসিক সম্মেলন বা সমাবেশ ওরা করেছে তৃণমূল কংগ্রেসের মহিলা সেল, সেখানে পুরুষরা আসতে পারবে না এমন কোনো ব্যাপার না, কিন্তু আয়োজন করেছে মহিলা সেল। প্রশাসনের কাছে উনি একদম সরাসরি বলে দিয়েছেন যে সমাজে যে কোনো স্তরে প্রশাসনের প্রধান হিসাবে যে নারীদের প্রতি কোনো রকম কোনো অত্যাচারের ঘটনা ঘটলে সেখানে কোনো রং না দেখে একেবারে কঠোর হস্তে যত দ্রুততার সঙ্গে সেটা যেন রোধ করা যায়, ঠেকানো যায়, আইনানুগ ব্যবস্থা নেওয়া যায়, সেখানে প্রশাসন কোনোভাবেই সেখানে ব্যাপারে রাজনৈতিকভাবে কেউ যেন মাথা না গলায়, প্রশাসন তার নিজের আইনি পথে যেভাবে চলবে, যে স্টেপ নেবে, উনি সরাসরি সেরকমই নির্দেশ দিয়েছেন। ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকে এক টুইট বার্তা একটি ভিডিও আপলোড করেছেন। তিনি এক মহিলার কাছে মাথা নত করে প্রণাম করছেন, সেটা সেই টুইটারে সেই ভিডিওটা উনি নিজেই আপলোড করেছেন। ছত্তিশগড়ের কুনওয়ার বাই, ১০৬ বছর বয়সী, তিনি ভারতবর্ষের কেন্দ্রীয় সরকারের স্বচ্ছ ভারত অভিযান বলে একটা প্রকল্প আছে, সেই অভিযানে সামিল হওয়ার জন্য ওই মহিলা এখন মারা গেছেন, 100 বছর বয়স। উনি যখন ছবিটা মানে ভিডিওটা হয়েছিল ওনার তখন 106 বছর বয়স ছিল, উনি নিজের ছাগল বিক্রি করে বাড়িতে শৌচালয় বানিয়েছিল। প্রধানমন্ত্রী তাকে পায়ে হাত দিয়ে প্রণাম করেছিলেন, গত বছরের ঘটনা এটা, ছত্রিশগড়ের এক মহিলা সেটা ভিডিওটা আপলোড করে তিনি একটা স্মৃতি রোমন্থন করেছেন যে আজকে আন্তর্জাতিক নারী দিবসে আমি স্মরণ করছি ভারতবর্ষের সেই নারীকে যিনি সরকারের পাশে নারীদের পাশে উনি দাঁড়িয়েছিলেন।
দিবসটি সম্পর্কে প্রতিক্রিয়া জানতে পশ্চিমবঙ্গের নানা শ্রেণী পেশার মানুষের সঙ্গে কি আপনি কথা বলেছেন?
কলকাতা শহরের মানে বিভিন্ন স্তরের মহিলাদের কাছে গেছি, অধ্যাপকের কাছে গেছি, সাংবাদিকদের কাছে গেছি, মহিলা সাংবাদিক সমাজ গবেষকদের কাছে গেছি। আমি এক এক করে তাদের প্রতিক্রিয়া জানাতে চাই। অপর্ণা ব্যানার্জি অধ্যাপিকা, তিনি বলেছেন,
আজ সারা বিশ্বে আন্তর্জাতিক নারী দিবস আড়ম্বরের সঙ্গে আনন্দের সঙ্গে উদযাপন করা হচ্ছে। গোড়ায় কিন্তু দিনটা আনন্দের ব্যাপার ছিল না। 1908 সালে নিউ ইয়র্কের বস্ত্র শিল্পের মহিলা শ্রমিকেরা কর্মক্ষেত্রে নানা সমস্যার বিরুদ্ধে প্রতিবাদ করার উদ্দেশ্যে স্ট্রাইক করে। 1909 সালে আমেরিকায় জাতীয় নারী দিবস পালন করা হয়। 1910 থেকে আন্তর্জাতিক নারী দিবস পালন করা শুরু হলো, তবে 8ই মার্চ নয়, 8ই মার্চ নারী দিবস হিসেবে উদযাপন করা শুরু হলো তার বেশ কয়েক বছর পরে। কিন্তু আজ আমরা এই দিনটিকে নারীর শক্তির বিকাশ, নারীর ক্ষমতায়নের উদযাপন হিসেবে দেখি। নারীর আত্মপ্রতিষ্ঠার লড়াই, অধিকারের জন্য, সমতার জন্য লড়াইকে স্বীকৃতি দিই, পূর্ণিশ করি। তবে অনেকের মধ্যে এই দিনটিকে ঘিরে সংশয়ও আছে। একদিন নয়, একদিন কেন, প্রতিদিন কেন নয় নারী দিবস? আমার ছাত্রীদের অনেকের মধ্যে এই প্রশ্নটা জেগেছে।
আরেকজন অধ্যাপিকা সৈয়দ তাহসিন নাসরিন, তাকে জিজ্ঞেস করেছিলাম আপনি নারী হিসেবে কেমন ভাবে আজকের এই দিনকে তাৎপর্য করবেন, আমরা শুনবো তার বক্তব্য।
এ কথা ঠিকই যে আন্তর্জাতিক নারী দিবসের সকালে চারপাশের সব খবর শুভ নয়। কোথাও 7 বছরের শিশুকে যৌন নির্যাতন করা হচ্ছে, তো কোথাও পড়তে চেয়ে নিজের বিয়ে আটকে দেওয়া বিলকিস খাতুনকে তার নিজের পরিবার এমনকি বাবা মাও পরিত্যাগ করে চলে যাচ্ছে। কিন্তু তবুও আমি নারী আন্দোলনের সামান্য একজন সৈনিক হিসেবে বলবো যে এই বছরটা ভারতীয় নারীদের কাছে খুবই তাৎপর্যপূর্ণ, কারণ আমার কাছে আজ নারী দিবসের প্রধান মুখ হয়ে দাঁড়িয়েছে কেরালার গিলু জোসেফ কিংবা হামিদা কে। গিলু জোসেফ হচ্ছেন সেই ভারতীয় মহিলা যিনি একটি ম্যাগাজিনের প্রচ্ছদে শিশুকে স্তন্যপানের ছবি তুলিয়ে আপাতত বিতর্কের কেন্দ্রবিন্দুতে, কিন্তু পেশায় মডেল এবং এয়ার হোস্টেস গিলু পরিষ্কার জানিয়ে দিয়েছেন তিনি নিজের কাজের জন্য লজ্জিত তো ননই, ক্ষমাও চাইবেন না, বরং তিনি মনে করেন মায়েদের জন্য শিশুদের স্তন্যপান করানোটা একটা অত্যন্ত স্বাভাবিক ঘটনা, তা নিয়ে রাগঢাকের কোনো কারণ নেই। কেরালারই আরেক প্রত্যন্ত গ্রামের মাল্লাপুরমের মেয়ে হামিদাকে, হামিদা টিচার নামে যিনি বেশি পরিচিত, হামিদাই প্রথম ভারতীয় মুসলিম মহিলা যিনি শুক্রবারের নামাজে ইমামের ভূমিকা পালন করেছেন। হামিদার এই কাজ নিয়ে গোটা দেশ জুড়ে বিতর্কের ঝড় বয়ে গিয়েছে। পুরুষতন্ত্র এবং মোল্লাতন্ত্র তার বিরুদ্ধে যাবতীয় হুমকি দিয়েছে, কিন্তু হামিদা বা তার সংগঠন কোরআন সুন্নাত সোসাইটি বিন্দুমাত্র পিছু হটেনি। মনে রাখবেন, হামিদা বা গিলু জোসেফ যখন সামাজিক পরিসরে এইসব বৈপ্লবিক কাজ করে চলেছেন, তখন বলিউডের মূলধারার ছবিও আমাদের এতদিনের নারী এবং তার শরীর নিয়ে যে সমস্ত খুঁতমার্গ ছিল সেগুলোকে এক ধাক্কায় ভেঙে উড়িয়ে দিয়েছে। আমি আসলে অক্ষয় কুমার এবং সোনম কাপুরের প্যাটম্যান ছবির কথা বলছি। প্যাটম্যান দেখিয়ে দিয়েছে মহিলাদের ঋতুচক্র নিয়ে কথা বলাটা আর কোনো ট্যাবু নয়, বরং নিতান্তই সহজ স্বাভাবিক একটা ঘটনা।
সাংবাদিক সুমন ভট্টাচার্য এই প্রসঙ্গে কি বললেন?
আজকের আন্তর্জাতিক নারী দিবসটা কন্যা সন্তানের পিতা হিসেবে আমার কাছে খুব আশাপ্রদ নয়, কারণ গতকালই খবর এসেছে ভারতীয় ক্রিকেট দলের পুরুষ তারকারা অনেক বেশি অর্থ পাবেন মহিলাদের চাইতে। কিন্তু আপনি যদি পারফরমেন্স দিয়ে বিচার করেন তাহলে দেখতে পাবেন বিরাট কোহলির দলের চাইতে খুব একটা পিছিয়ে নেই মিথিলা রাজের দল। কিন্তু স্বাধীনতার 70 বছর বাদেও আমরা জাতীয় সব ক্ষেত্রে মহিলাদের কতটা সমানাধিকার দিতে পারলাম? রোজই খবর আর আসে কোনো না কোনো নারী নির্যাতন, অত্যাচার অথবা মহিলাদের উপর নিগ্রহের। আমাদের দেশের সবচেয়ে আকর্ষণের কেন্দ্রবিন্দু বলিউডেও কি মহিলারা সুখে আছে? কঙ্গনা রানাওয়াতের মতো নায়িকারা প্রতিদিন অভিযোগ করেন যে এখানে তাদের নিগ্রহের শিকার হতে হচ্ছে এবং পুরুষ তারকারা সেখানেও মহিলাদের চাইতে অনেক বেশি পারিশ্রমিক পান। আমরা যাদের সংবেদনশীল তারকা বলে মনে করি সেই আমির খানও কিন্তু তার সিনেমায় নায়িকা জাহিরা ওয়াসিমকে সমান পারিশ্রমিক দেন না। পুরুষ তারকারা অনায়াসে এড়িয়ে যান এই কথা বলে যে তাদের জন্য হলে দেখতে দর্শক আসে, ফলে কেন মহিলা তারকারা তাদের চাইতে বেশি পারিশ্রমিক পাবে? অর্থাৎ ভারতবর্ষের যে দুটি প্রধান বিনোদন ক্রিকেট এবং বলিউড কোথাও কিন্তু নারীরা সমানাধিকার পান না। তারপর দেশ জুড়ে নারী নির্যাতন অত্যাচার নিগ্রহ ধর্ষণের ঘটনা তো আছেই, তাই একজন কন্যা সন্তানের পিতা হিসেবে আজকের 8ই মার্চ আমি খুব সুখী নই।
পরমাশীষ ঘোষরায় আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আপনাদেরকেও ধন্যবাদ।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
এখন শুনবেন আমাদের নিয়মিত আয়োজন নারী কণ্ঠ, উপস্থাপন করছেন শগুফতা নাসরিন কুইন।
শুরু হচ্ছে মহিলাদের জন্য নিয়মিত অনুষ্ঠান নারী কণ্ঠ। আজ আন্তর্জাতিক নারী দিবস, শ্রোতাদের জানাই আন্তরিক শুভেচ্ছা। আজ আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দেব শারমিন আহমেদের সঙ্গে। শারমিন আহমেদ একজন সমাজসেবী, শিশু ও নারী অধিকার কর্মী। তিনি দ্য ওয়ান লাইট ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা ও সভানেত্রী। শারমিন আহমেদ বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের কন্যা। আসুন শোনা যাক তাঁর সঙ্গে আমার কথোপকথন। শারমিন আহমেদ, প্রথমেই আপনাকে স্বাগত জানাই নারী কণ্ঠ অনুষ্ঠানে।
আপনাকে অনেক ধন্যবাদ, শ্রোতাদেরকে ধন্যবাদ।
আজ সারা বিশ্বে আন্তর্জাতিক নারী দিবস পালিত হচ্ছে, তাই আজকের দিনটিতে আপনার সঙ্গে কথা বলতে পেরে আমার সত্যি খুব ভালো লাগছে। আপনি ওয়াশিংটন ডিসিতে জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয় থেকে উইমেন স্টাডিজে পড়াশুনো করেছেন। বর্তমান বিশ্বে, বর্তমান যুগে এই দিনটি উদযাপন করা কেন তাৎপর্যপূর্ণ?
যেটা এক কথা বলতে হয় যে দেখুন, একটা প্রবাদ আছে যে যে সমাজে একজন নারীকে সম্মান জানানো হয়, শ্রদ্ধা জানানো হয়, সেখানে দেবতারাও সেই জায়গাটাকে আশীর্বাদ করেন। মানে এটা একটা মিথোলজির মধ্যে আমি পড়েছিলাম যে যে সমাজে এই অবস্থাটা প্রতীয়মান সেই সমাজ আসলে উন্নত। কাজী নজরুল ইসলাম উনি যেটা এত বছর আগে বলেছিলেন যে বিশ্বের যা কিছু সুন্দর, যে মহিমান্বিত, যা কিছু সৃষ্টিশীল সৃজনশীল, তার কিন্তু অর্ধেক তার মধ্যে কিন্তু নারীর অবদান। তো ওনার মতো তো এমন অনেকেই, মুনি, ঋষি, দার্শনিক, চিন্তাবিদ, সমাজ সচেতন, সকলেই কিন্তু একই জিনিসটা যখন চিন্তা করেছে, সেই জিনিসটাকে মর্যাদা দেওয়ার জন্য আন্দোলন করেছে। এবং এইভাবে আস্তে আস্তে করে আমরা দেখি যে আজকে যে 8ই মার্চ যে বিশ্ব নারী দিবসটা এসছে, সেটা কিন্তু সেই চিন্তা, সেই সংগ্রামের ফসল। এবং এটা কিন্তু একজন মেয়েকে অর্জন করতে হয়েছে, এটা কিন্তু কেউ তুলে দেয়নি তার হাতে। যে আমি সেদিন পড়ছিলাম যে এমেলিয়া ইয়ারহার্ট এর লাইফ স্টোরিটা, যে সে তখন তো মহিলা পাইলট বলতে গেলে ছিলই না, তিনি প্রথম বিশ্বের প্রথম মহিলা যিনি আটলান্টিক ক্রস করেন আমেরিকা থেকে। তো উনি যখন সেই প্রথাটা ভাঙলেন, তখন কিন্তু হাজার হাজার মেয়ে, হাজার হাজার শিশু কন্যা, তাদের মধ্যেও কিন্তু সেই প্রেরণাটা আসলো যে হ্যাঁ, আমরাও এটা করতে পারি। নারী কিন্তু একসাথে বহু কাজ করতে পারে, যাকে বলে মাল্টিটাস্কিং। সে একদিকে মা, সে একদিকে আপনার স্ত্রী, সে একদিকে সিন্ধু সন্তানের জন্য একটা বড় আদর্শ, সে কিন্তু একটা পরিবারের একটা বড় একটা পরিবারের ভূমিকা রাখছে বাইরের কর্মস্থলে। আমাদের বিশ্ব নারী দিবসে মনে রাখতে হবে যে এই গুণগুলোকে কিন্তু কোনো সংগঠন প্রতিষ্ঠান বা সরকার কারোই কিন্তু দাবিয়ে রাখার ক্ষমতা নেই, এটা তার নিজের গুণেই কিন্তু প্রতিভাত হচ্ছে আরো হবে।
শর্মিনা আহমেদ, আপনি শান্তি শিক্ষা সংগঠন দ্য ওয়ান লাইট ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা এবং সভানেত্রী, এই সংগঠনের লক্ষ্য এবং কার্যক্রম সম্পর্কে একটু বলবেন।
এই সংগঠনটা কাজগুলো চলছিল অনেক আগে থেকেই, সংগঠনটা ওয়ান লাইট এই কারণে নাম যে আমরা জানি যে লাইট বা এনার্জি সেটাই হচ্ছে বিল্ডিং ব্লক অফ দ্য ইউনিভার্স, যে এই যে বিশ্ব ব্রহ্মাণ্ডের উৎপত্তির মূল জিনিসটাই হলো এনার্জি, যেটা আইনস্টাইন প্রথমে তার ওনার যে থিওরি E=MC² ওটার মাধ্যমে জিনিসটা প্রমাণিত করলেন, মানে থিওরিটা প্রবর্তন ঘটালেন, লোকে জানলো। তো আমাদের ভেতরে যে লাইটটা রয়েছে এটা কিন্তু অধিকাংশ সময়ে চাপা পড়ে থাকে অজ্ঞতা, ভ্রান্তি, কনফিউশন অনেক কিছুর মধ্যে দিয়ে, কিন্তু এই ওয়ান লাইট ইনস্টিটিউটের মূল লক্ষ্যটা হলো যে আমরা যাতে কতগুলো স্কিল বিল্ডিং এর মাধ্যমে, পিস এডুকেশনের মাধ্যমে, কনফ্লিক্ট রেজলিউশন, আত্মপ্রতিফলন এবং ব্যবহারিক এবং অভিজ্ঞতা লব্ধ যে চিন্তা ভাবনা কার্যক্রমের মাধ্যমে এই ভেতরে এই যে লাইটটা আমাদের আছে সেটাকে আরো আমরা প্রসারিত করব, ছড়িয়ে দেব। প্রতিষ্ঠানটা আরম্ভ হয়েছে 2 বছর আগে, কাজ কিন্তু চলছিল অনেক আগে থেকে। 2009 সালে আমরা বাংলাদেশে গিয়েছিলাম এবং অনেক প্রত্যন্ত অঞ্চলে বিভিন্ন জায়গায় আমরা এই কাজগুলি করেছি, বিশেষ করে শান্তি শিক্ষা, প্রিনেটাল এডুকেশন, যে সন্তান জন্মের আগেই বাবা মা চিন্তাধারা তাদের ইন্টারাকশন কিভাবে একটা সন্তানের উপর কিন্তু প্রভাব বিস্তার করে। এখন আমরা যে ব্যাপারগুলো ফোকাস করছি সেটা হচ্ছে যে আমরা যখন বলি যে নারীর অধিকার, মানব অধিকার, এই অধিকারগুলোর কিন্তু মূল জিনিসটা হলো, প্রথম ফাউন্ডেশনটা হলো একটা পরিবার। তো সেখানে কিন্তু বাবা মা কিন্তু রোল মডেল। আমরা যদি ধরেন ঘর থেকেও যদি আমরা ছোট ছোট কতগুলো এক্সাম্পল ক্রিয়েট করতে পারি, সেই শিশুটাই যখন কতগুলো ভালো মূল্যবোধে বড় হবে সেও কিন্তু পৃথিবীতে একটা শান্তির ধারক বাহকে পরিণত হবে। আমরা কিছু কিছু কনফ্লিক্ট রেজলিউশনের উপর আমরা ওয়ার্কশপ দিয়েছি, তারপরে বাচ্চারা স্কুল বুলিং এর উপর, যে একটা বাচ্চা যখন স্কুলে যাচ্ছে এখন আমরা দেখছি যে এখন বাচ্চাদের তো স্কুল বুলিং অনেক বৃদ্ধি পেয়েছে, সেটাকে তারা কিভাবে শান্তিপূর্ণভাবে সেটা মোকাবেলা করতে পারে এবং বাচ্চারা এটার সাথে ইনভলভ, তরুণ কিশোররা ইনভলভ, তারা নিয়ে আসে তাদের পার্সপেক্টিভ। যে এখানে আমরা ফ্যাসিলিটেটরের অনেকটা কাজ করি যে তোমরা নিজেরা আনো যে কিভাবে এই সমস্যাটা সমাধান করা যেতে পারে। আর আরেকটা হচ্ছে আমরা দেখছি যে যেমন টেকনোলজি সারা বিশ্বে আমরা দেখছি এখন এখন টেকনোলজি ছাড়া আমরা কোনো কাজ করার চিন্তাই করতে পারি না। এই টেকনোলজির যেমন সুফল আছে তেমনি এটার কিন্তু অশুভ প্রভাবও আছে। যেমন আমরা দেখছি যে বাচ্চাদের মধ্যে, শিশু কিশোরদের মধ্যে অনেক অটিজম অনেক বৃদ্ধি পেয়েছে। এটার একটা বড় কারণ যেটা সায়েন্টিস্টরা বলছেন যে এই যে বাচ্চাদের সাথে কিন্তু বাবা মার কিন্তু আর ইন্টারাকশন হচ্ছে না। আমরা জানি যে 2 বছর পর্যন্ত একটা বাচ্চার হাতে কোনো সেলফোন, কোনো মোবাইল ডিভাইস, কোনো আইপ্যাড তুলে দেওয়া অত্যন্ত ক্ষতিকর, কারণ সেই সময়টা কিন্তু তাদের ব্রেন তখনও কিন্তু ডেভেলপমেন্টের পর্যায়ে, তখনও কিন্তু ডেভেলপ হচ্ছে। তো ওই সময় কিন্তু একটা বাবা মা তারা যদি বসে বই পড়ে শোনায় অথবা বাচ্চার সাথে বাইরে দিয়ে নেচার ওয়াক, প্রকৃতির সাথে তাদের একটা সম্পর্ক হলো।
আপনি শিশু কিশোরদের শিক্ষার উপর মাস্টার্স করেছেন এবং সে কথা যে কথাগুলো আপনি বলছিলেন এতক্ষণ, এবং শিশু কিশোরদের নিয়ে আপনি একটি বইও লিখেছেন, হৃদয়ের রংধনু, দ্য রেইনবো ইন আ হার্ট, এই বইটি আপনি লিখেছেন, ওই বইটির মূল বক্তব্য কি?
আমরা বিভিন্ন বর্ণ, ভাষা, জাতি, কালচার সব কিছুর মধ্যে আমাদের ভিন্নতা আছে, কিন্তু ওটার ভেতরে আছে আমাদের একটা অসামান্য মানবিকতা, এবং এই মানবিকতাটাই কিন্তু আমাদেরকে এগিয়ে নিয়ে যায়। এই বোধটা তো রেইনবো ইন হাতে এই যে বোধটা যে আমরা মানুষ, ভিন্ন হতে পারি, ভিন্ন ভাষায় কথা বলতে পারি, কিন্তু আমাদের যে এই ঐশ্বর্য আছে, আমার ভিন্নতা এবং আপনার মধ্যে যে ভিন্নতা, আমরা এই ভিন্নতার ফলে আমরা একে অন্যের কাছ থেকে কিন্তু জানতে পারি। সবাই যদি এক হয়ে যেত তাহলে পৃথিবীটা তো রোবটের মতো হয়ে যেত। তো কিন্তু এই যে বোধগুলো, এই বোধগুলো একটা বাচ্চার মধ্যে ঢুকিয়ে দেওয়ার পিছনে কিন্তু মায়ের বিরাট অবদান। রেইনবো ইন হার্টে বলা আছে যে একটি মা কে খুঁজছে একটি বাচ্চা তার জন্মের আগে, সে আনন্দ রোগ থেকে সে পৃথিবীতে তার জন্ম নিতে হবে, কিন্তু তার মনে বিরাট ভয়, পৃথিবীতে সে দেখেছে নিষ্ঠুরতা, সেই অপার সৌন্দর্যের মধ্যেও সে যখন দেখেছে যে অভুক্ত শিশুরা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, তখন সে এই এই যে তার তার সাথে সেই আনন্দ দোহের অধিপতির মধ্যে একটা ডায়ালগ হচ্ছে। অনন্ত জ্যোতি বলছেন যে তুমি যখন পৃথিবীতে যাবে, তুমি যখন সংগ্রাম করবে, তখন কিন্তু সেখানে অধিকাংশ মানুষই ভুলে যায় পারপাস অফ লাইফটা কি। তো তখন সে বলছে যে তাহলে আমি কিভাবে সেই পারপাস অফ লাইফটা পাবো। তখন অনন্ত জ্যোতি বলছে তোমাকে কিন্তু একটা তাহলে ভালো শিক্ষক খুঁজে নিতে হবে। তখন এই ছোট্ট শিশুটি সে একটু ভেবে বলল, আমি তাহলে প্রথমে আমার মাকেই চাই সে শিক্ষক হিসাবে। বইটার প্রকাশ হবার পেছনে আসলে আমার মায়েরও একটা বিরাট ভূমিকা রয়েছে। 1993 সালে এই বইটা একটা ছোট গল্প আকারে একটা বাংলাদেশের ম্যাগাজিনে পাবলিশ হয়েছিল। অনেক পরে 2003 আমার মার একটা ছোট স্ট্রোক হয়েছিল, তখন ডাক্তার বলেছিল যে ওনাকে যেন খুব একটু বড় করে 16-18 ফন্টে কিছু ছোট ছোট গল্প, সহজ গল্প তাকে যেন পড়তে দেওয়া হয়, যাতে আস্তে আস্তে করে স্বাভাবিকভাবে আবার পড়তে পারেন। তো তখন আমি এই গল্পটাকে একটু বড় করে টাইপ করে আমি আমার মার হাতে দিয়েছিলাম। উনি যখন পড়লেন, পড়েই আমার হাত ধরে আমাকে বললেন, তুমি কিন্তু অবশ্যই বইটা, এই গল্পটা বই হিসেবে প্রকাশ করবে। এভাবে আর কি আমার মায়ের প্রেরণা থেকে আর কি বইটার জন্ম।
আপনি আরো অনেক বই লিখেছেন, তার মধ্যে বিশেষভাবে উল্লেখ করতে হয় তাজউদ্দিন আহমেদ নেতা ও পিতা বইটির কথা। আপনার বাবা বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ এবং আপনার মা, যার কথা আপনি বলছিলেন, সৈয়দা জোহরা তাজউদ্দিন, আপনার জীবনের প্রেরণার উৎস। আপনি এ সম্পর্কে আপনার মা বাবার কথা যদি একটু বলেন।
আসলে বাবা তাজউদ্দিন আহমেদ এবং মা সৈয়দা জোহরা তাজউদ্দিন, ওনারা এত বিশাল ব্যক্তিত্ব এবং গুণের অধিকারী যে তাদের সম্বন্ধে বলতে গেলে বোধ হয় বহু সময়ের প্রয়োজন। সংক্ষেপে একটা ছোট্ট ঘটনা বলবো যে কিভাবে মানে আমি তাদেরকে বাবা মা হিসাবে কিভাবে দেখেছি। এবং এই যে তাজউদ্দিন আহমেদ নেতা এবং পিতা, এই বইটি কিন্তু যখন আমি চিন্তা করলাম বইটি লিখব, এই অনুপ্রেরণাটা এলো যে দেখলাম যে তারা দুজনেই কিন্তু একই সম মানসিকতার মানুষ ছিলেন। যে আমরা দেখি আজকালকার অধিকাংশ সারা পৃথিবীতে খুব কম নেতাই আছেন যিনি নিজেকে জাহির না করে নিরলস ভাবে শুধু ভালোর জন্যই ভালো কাজ করে যাচ্ছেন, এবং এটা কিন্তু কোনো চাওয়া পাওয়ার ঊর্ধ্বে। এবং আমি দেখেছি যে কি অসামান্যতার সাথে এই দুজনই কিন্তু ওই গুণকে ধারণ করেছিলেন। যখন ধরেন 1977 সালে আমার মা তখন হলেন বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগকে তিনি পুনর্জীবিত করলেন, এবং মনে আছে যে তখন উনি বাংলাদেশের অধিকাংশ জায়গায় তখন ইলেকট্রিসিটি পৌঁছেনি এবং ওগুলো তখন রাস্তাঘাট একেবারেই তখন ছিলই না বলতে গেলে। তখন উনি হোন্ডার পেছনে, মোটরসাইকেলের পেছনে করে করে সেই সব তৃণমূলের জায়গায় যে উনি সেই কর্মীদেরকে উজ্জীবিত করতেন, ভালো কাজে উৎসাহিত করতেন। আর আরেকটা ছোটবেলার একটা কথা মনে আছে যে আমি যখন স্কুলে গেলাম তখন আমার বাবার জেলে, তো তখন আমাকে স্কুলের টিচার একটা ফর্ম এনে দিল, বললো যে এটা হচ্ছে পুয়ার ফান্ডের আবেদনপত্র, অর্থাৎ যারা গরিব ছাত্রছাত্রী তাদেরকে এই ফর্মটা দেওয়া হলো। তো টিচার কি ভেবে আমার হাতে ফর্মটা দিল, ভাবলেন যে আমার বাবা তো জেলে, সংসারে অর্থনৈতিক অবস্থাটা তখন একটু মানে ভালো না, তো খুব উনি চিন্তা করে আমার হাতে দিলেন যে তোমার মার কাছে দিও। তা আমি যখন ওই আবেদনপত্রটা নিয়ে এলাম, তো আমাদের সংসার তখন আসলেই কিন্তু অভাব চলছিল। আমি যখন আম্মার হাতে ফর্মটা এনে দিলাম, তো আম্মা তাকে খুব হেসে উঠলেন, হেসে উঠে বললেন যে যে তোমার কি মনে হয় আমরা গরিব? তা আমি বললাম হ্যাঁ, আমার তো টিচার তাই বললেন, মনে হলো যে আমরা তো গরিবই। তো আম্মা খুব হেসে বললেন যে তুমি জানো আমরা যে সবচেয়ে ধনী। তো আমরা তাই নাকি আম্মা? কিভাবে? বললো শোনো, এই যে টাকা, টাকা থাকলেই কিন্তু ধনী হয় না, যে যার যতটুকু আছে সেটা সে যখন অকাতরে আরেকজনকে দিতে পারে সেই সবচেয়ে ধনী। তো তুমি দেখো তোমার বাবার মধ্যে কত ভালোবাসা দেশের জন্য, যে দেশে সবার অন্ন বস্ত্র সংস্থান হবে, তো দেখো ওইটার জন্য তোমার বাবা জেলে গেছেন। তুমি বলো তো কজনের বাবা ওভাবে দিতে পারে মানুষকে? তো তাহলেই দেখো আমরা কত ধনী। তো ওটা কিন্তু আমার মনে একটা গভীর রেখাপাত করে যে যে আসলে যে এই যে একটা মেটেরিয়াল জিনিসটা এটাই কিন্তু ধনী করে না, এই মনের অন্তরের ঐশ্বর্যটাই বড়। তো এটা আমার মার, আর আব্বুর কথা তো সেটাও অসাধারণ একটা যে ছোট ঘটনা, যে যখন আমরা 1971 সালে যুদ্ধ চলছে, তখন আব্বু পণ করলেন যে দেশ স্বাধীন না পর্যন্ত উনি পারিবারিক জীবন যাপন করবেন না, এবং উনি বললেন যে আমি যুদ্ধকালের প্রধানমন্ত্রী, এখানে হাজার হাজার মুক্তিযোদ্ধা ওদের পরিবার ছেলে তারা যুদ্ধ করছে, আমি সেখানে কিভাবে তাদের প্রধানমন্ত্রীর পারিবারিক জীবন যাপন করি? তখন কিছু মুক্তিযোদ্ধা এসে আম্মাকে বললেন, আমরা তখন সীমান্ত ক্রস করে বহু কষ্ট করে আমরা কলকাতায় যেয়ে উঠেছি, তো এসে বললেন যে তাজউদ্দিন ভাইয়ের শরীর খুব খারাপ। তো তখন আম্মা আব্বুকে না জানিয়ে আমাকে আর আমার ছোট বোন আর সাথে ছিলেন বদরুন্নেসা আহমেদ, আব্বুকে দেখতে আমরা গেলাম। তো যে দেখি যে ওনার অফিস ঘরে উনি নেই, তখন দেখি যে বাথরুমের দরজাটা খোলা, লাইট জ্বলা, এবং ওখান থেকে একটু শব্দ আসছে, মানে কাপড় কাচার শব্দ। তো আমরা যখন আস্তে করে ঢুকলাম, দেখি যে আব্বু ওখানে বাথরুমে ওখানে বসে উনি কাপড় কাচছেন, একটা শার্ট কাচছেন, আসলে ওনার একমাত্র শার্টটা, একটা আপনারা হয়তো দেখবেন যে ওনার 71-এর যুদ্ধের সময় ওনার একটা ফুল হাতা একটা শার্ট ছিল। আমার বাবা যে কি মনে হতো যে কি নিভিতে কি অসামান্য জ্যোতির্ময় এক ব্যক্তিত্ব, এই যে আমার নিজের জীবনে যে তাদের এত বড় এক্সাম্পল গুলো, তখন মনে হলো যে তা যদি আমি নেতা পিতা এটার মধ্যে দিয়ে আজকে যে তরুণ সমাজ তাদেরকে জানানো যে দেখো নেতৃত্বটা কিন্তু গড়ে ওঠে হঠাৎ করে না, অনেক অধবসায়, অনেক ত্যাগ, বিনয়, জ্ঞান, সাহসিকতা সবকিছু সমন্বয় কিন্তু নেতৃত্ব গড়ে ওঠে।
শর্মিন আহমেদ, অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে নারী কণ্ঠে আর যোগ দেওয়ার জন্য।
আপনাকেও ধন্যবাদ, শ্রোতাদেরকেও অসংখ্য ধন্যবাদ।
এবারে খেলার খবর জানাচ্ছেন আহসানুল হক।
ধন্যবাদ। খেলার খবরে রয়েছে ক্রিকেট। শ্রীলঙ্কায় বাংলাদেশ এবং ভারতের মধ্যে আজকে যে খেলা চলছে এই মুহূর্তে, সবশেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশ প্রথমে ব্যাট করে 139 রান করে নির্ধারিত 20 ওভারে, এবং জবাবে ভারত এখন ব্যাট করছে এবং খেলা প্রায় শেষের পথে। 123 রান করেছে ভারত 4 উইকেটের বিনিময়ে, এবং জয়ের জন্য আর মাত্র 17 রান বাকি, 7 উইকেট হাতে আছে, 17 রান হাতে 7 উইকেট এবং 20 বল বাকি আছে, সুতরাং 6 উইকেট, আমার মনে হয় আরেকটি উইকেট এই মাত্র পড়েছে। আমার সাথে আজকের এই খেলা সম্পর্কে কথা বলবেন এখন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক সদস্য নাজমুন নূর। আপনাকে স্বাগত জানাচ্ছি নাজমুন নূর। আজকে বাংলাদেশ দলের পারফরমেন্স সম্পর্কে আপনার মূল্যায়ন কি?
আমার মনে হচ্ছে যে আমাদের ব্যাটিং স্ট্রেংথে আমাদের স্টেডিনেস কোনো পর্যায়ে ছিল না। আমরা দেখেছি সময় সময় লিটন দাস বা 30 রানের ঊর্ধ্বে করেছে, কিন্তু তাতেও অনেক চান্স ছিল। আর পরের দিকে তো সাব্বির রহমান, ও একটা রিডিমিং ফ্যাক্টর ছিল, কেননা মাহমুদুল্লাহ রিয়াদ করতে পারেনি, সেখানে সাব্বির রহমান পরের দিকে এসে 30 রান করেছে। কিন্তু সবচেয়ে ফেলির হচ্ছে যে আমাদের স্টেডি কোনো প্যাটনারশিপ হয়নি। তারপরে তো ওদের বোলিং রয়ে গেছে, ওরা তাদের নতুন বোলার যারা আছে বিজয় শঙ্কর, তারপর আপনার চাহান, এরা যে একটা কাবু করে ফেলতে পারে একটা টিমকে, এটা আমরা প্রতিফলন দেখলাম। এতে কিন্তু ইশ্বেন্দ্র চাহান ও দেখিয়েছে 19 রানে 4 বলে 4 ওভারে 19 রান করে সে একটা উইকেট পেয়েছে। এখানে কিন্তু আপনার চিপ রান রেটটা তারপরে অনেক কাজ করেছে। একইভাবে সেখানে আপনার ওই ওয়াশিংটন সুন্দর, তারপর বিজয় শঙ্কর, তাকে আমরা যারা দেখছি হি উইল বি প্যারালাল টু হার্দিক পান্ডিয়া, এই কিন্তু সত্যি চমৎকার বোলার। ও দুটি রান, দুটি এক্সট্রা উইকেট পেয়েছে, কিন্তু 32 রান দিলেও হি ওয়াজ প্রিন্সিপাল ফর হোল্ডিং ব্যাক দি রান রেট অফ বাংলাদেশ। একই দিকে বাংলাদেশ কিন্তু তাড়াতাড়ি ভাবে কিন্তু মেহেদী হাসানকে আনতে হয়েছিল, কিন্তু পরের দিকে দেখা গেছে যে এক্সপেন্সিভ বোলার ছিল আপনার রুবেল, যে আমাদের ডার্লিং বোলার বলে থাকি আমরা, সেই কিন্তু দেখালো তার রিভার্স সুইং এবং তার যে ওটা প্রথমে দিকে কাজ করেনি, কিন্তু ইন দ্য এন্ড আমার 3 ওভার শেষে আমি দেখছি সেই কিন্তু 22 রান দিয়েছে, 2 উইকেট পেয়েছে। সো ডেফিনেটলি হি ইজ আ কি বোলার ফর বাংলাদেশ। এটা দেখা যাচ্ছে আমরা আমাদের চৌহানের মতন বোলার আমরা আগে আলাপ করেছি আসান সাহেব, আবার ব্রোকেন রেকর্ডের মতন বলতে হচ্ছে যে আমাদের কিন্তু লেগ স্পিনের অবশ্যই প্রয়োজন। এখানে চাহান দেখিয়েছে আমাদেরকে, বাংলাদেশ সিলেক্টর দেখিয়ে দিচ্ছে নিউ বোলিং ও নাকল বল করেছে।
নূর ভাই অনেক ধন্যবাদ বলা যায় আর কি। আমাদের সময় শেষ হয়ে গেছে নূর ভাই, অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। এবং খেলা এখনো চলছে 126 রানে 4 উইকেটের বিনিময়ে ভারত খেলছে, মনে হচ্ছে ভারত জিতে যাবে। এই ছিল খেলার খবর।
এ পর্যায়ে সংক্ষিপ্ত সংবাদ পড়ে শোনাচ্ছেন সেলিম হোসেন।
ধন্যবাদ। সংবাদের শুরুতে ভারতের একটি খবর গৌতম গুপ্ত পাঠিয়েছেন কলকাতা থেকে। ভারতের অন্ধ্রপ্রদেশে টিডিপি তেলুগু দশম পার্টিতে ভাঙন দেখা দিয়েছে। এই বিষয়ে
নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এনডিএ জোট প্রায় 4 বছর আগে ভারত শাসনের পর এখন ভাঙনের সম্মুখীন। তেলুগু দেশম পার্টি বা টিডিপির 2 মন্ত্রী পদত্যাগ করলেন মোদী মন্ত্রিসভা থেকে। অন্ধ্র রাজ্যে টিডিপি পরিচালিত জোটের মন্ত্রিসভা থেকে আবার পাল্টা পদত্যাগ করলেন বিজেপির 2 মন্ত্রী। ভাঙন এড়াতে বিজেপি অবশ্য চেষ্টা চালিয়ে যাচ্ছে এখনও। তবে এনডিএ থেকে টিডিপি চলে গেলেও দিল্লিতে মোদী সরকারের যে এখনই খুব বিপদ তেমন নয়, কিন্তু মাঝে মাঝেই অসন্তোষ প্রকাশ করে বিবৃতি দিচ্ছে আরেক জোটসঙ্গী শিবসেনাও। অন্ধ্র ভাগ হবার পরে রাজস্ব কমে গেছে ওই রাজ্যের, সেটা পূরণ করতে অন্ধ্রপ্রদেশকে যে বিশেষ সুবিধা দেবার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তা পূরণ করা হয়নি, এটাই হলো টিডিপি নেতা চন্দ্রবাবু নাইডুর গুরুতর অভিযোগ। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
এবার অন্যান্য খবর। আজ বিশ্ব নারী দিবস, আন্তর্জাতিক নারী দিবস। নারীর উপর নির্যাতন ও বৈষম্য দূর করবার আহ্বানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতায় নানান রকম আনুষ্ঠানিকতায় যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে বিশ্বব্যাপী দিনটি। যুক্তরাষ্ট্র, ইউরোপ, এশিয়া সহ বিশ্বের সর্বত্রই নানা অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। চীন, জাপান, বাংলাদেশ সহ সর্বত্রই নারীর অধিকার বৃদ্ধির দাবিতে নারী দিবসে অনুষ্ঠিত হয়েছে নানা অনুষ্ঠান। ইস্পাত এবং অ্যালুমিনিয়াম আমদানির উপর শুল্ক আরোপের প্রস্তাব আজ আনুষ্ঠানিকভাবে আইন হিসেবে স্বাক্ষর করছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে কিছু সংস্কার করে যুক্তরাষ্ট্রের কয়েকজন ঘনিষ্ঠ বাণিজ্য অংশীদারকে সাময়িকভাবে শুল্কের বাইরে রাখা হচ্ছে। হোয়াইট হাউস সূত্র জানিয়েছে মেক্সিকো এবং কানাডা 30 দিনের জন্য এই শুল্ক আরোপের আওতার বাইরে থাকছে। ব্রিটেনে অজ্ঞাত কারণে অসুস্থ হয়ে পড়া সাবেক রুশ গোয়েন্দা স্ক্রিপালের অসুস্থ হওয়া নিয়ে চলছে নানা ধরনের তদন্ত। ব্রিটিশ হাসপাতালে চিকিৎসাধীন তার অবস্থা সম্পর্কে সবশেষ যে তথ্য পাওয়া গেছে তাতে বলা হয়েছে নার্ভ এজেন্ট দিয়ে সাসবেরি একটি শপিং মলে তাকে হামলা করা হয়েছিল। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বিষয়টি দ্রুত খোঁজ খবর করবার নির্দেশ দিয়েছেন। বলেছেন এর পেছনে ক্রেমলিনের কোনো সম্পৃক্ততা থাকলে রাশিয়ার উপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করা হবে। আর জবাবে লন্ডনের রুশ দূতাবাসের মুখপাত্র বলেছেন রাশিয়ার নাম এনে তাদেরকে খাটো করা হয়েছে এই বিষয়টিতে। আফ্রিকায় সফররত যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন হাইতি সহ আফ্রিকার বেশ কয়েকটি দেশ নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের পর আফ্রিকান দেশগুলোর মধ্যে সৃষ্ট অসন্তোষের জবাবে তাদেরকে বলেছেন যুক্তরাষ্ট্র আফ্রিকার শক্তিশালী বন্ধু এবং তাদের প্রতি সহযোগিতা নিয়েই কাজ করবে। উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে কী আলোচনা হয়েছে তা নিয়ে কথা বলতে দক্ষিণ কোরিয়ার একটি প্রতিনিধি দল যুক্তরাষ্ট্রে আসছেন। জাতিসংঘ এবং আন্তর্জাতিক রেড ক্রস বলেছে সিরিয়ায় সংঘাত বিধ্বস্ত ঘোতা অঞ্চলে নিরাপত্তার অভাবে মানবিক সহায়তা দিতে পারছে না তারা। উত্তর পূর্ব আফগানিস্তানের কুনার প্রদেশে একটি পাকিস্তানি তালিবান আত্মঘাতী বোমা হামলা প্রশিক্ষণ কেন্দ্রে সম্ভাব্য আমেরিকান বিমান হামলায় অন্তত 20 জন নিহত হয়েছে।
আর এরই সঙ্গে শেষ হচ্ছে ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে প্রচারিত আজকের বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন তাহিদুল ইসলাম, প্রকৌশলী ছিলেন রিনাস লেমকাস। সবাইকে আবারও আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমি সঞ্জানা ফিরোজ আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকুন সবাই, শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.